গান্ধী স্মারক সংগ্রহালয়ের পক্ষ থেকে 1964 সালের 2 মে তারিখে কলকাতায় শ্রীযুক্ত সুরেন্দ্রনাথ বিশ্বাস মহাশয়ের সঙ্গে সাক্ষাৎ করি। তার বয়স এখন 80 চলছে। তাকে বলি, আচ্ছা সুরেনবাবু, 1921 সালে থেকেই তো আপনি বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেস কমিটি তথা নিখিল ভারত কংগ্রেস কমিটি এবং গান্ধীজির অসহযোগ আন্দোলন ও গঠনমূলক কাজের সঙ্গে যোগযুক্ত ছিলেন। গান্ধীজির স্মৃতিকথা সম্বন্ধে আজ আপনার কাছে কিছু শুনতে চাই। প্রথমে আমি আপনাকে প্রশ্ন করছি, আপনি মহাত্মা গান্ধীর রাজনীতির দ্বারা কিরূপ প্রভাবিত হয়েছিলেন?
মহাত্মা গান্ধী 1920 সালে কংগ্রেসের নেতৃত্ব গ্রহণ করেন। তিনি প্রথমে কংগ্রেসকে শুধু শিক্ষিত লোকের প্রতিষ্ঠানের স্থলে প্রকৃত জাতীয় প্রতিষ্ঠানে রূপান্তরিত করিবার কার্যে ব্রতী হন। কংগ্রেসের লক্ষ্য নির্ধারণ করিলেন সর্বপ্রকার ন্যায়সঙ্গত শান্তিপূর্ণ উপায়ে স্বরাজ অর্জন করা। তিনি শিক্ষিত অশিক্ষিত, ধনী ও দরিদ্র, স্ত্রী ও পুরুষ সকলকে কংগ্রেসে সভ্য হইবার জন্য আহ্বান করেন। লক্ষ লক্ষ লোক ওই আহ্বানে সাড়া দেন। ভারতবাসী মাতৃরই মনোভাব ত্যাগাত্মক বুঝিয়া তিনি অহিংস অসহযোগের কর্মতালিকা নির্ধারণ করিলেন, যাহা অনুসরণ করিতে প্রত্যেকেরই কিছু না কিছু ত্যাগ করিতে হয় এবং নিজে আচরি ধর্ম অপরে শিখায়। এই নীতি অবলম্বনে তিনি আদর্শ নেতার ন্যায় তাহার পার্থিব সকল সম্পদ পরিত্যাগ করিয়া ও কোটিমাত্র বস্ত্র পরিধান করিয়া দরিদ্র জনসাধারণের স্তরে অবতীর্ণ হইলেন। তৎপর তিনি ভারতের সকল আইন ব্যবসায়ীগণকে ব্যবসা স্থগিত রাখিয়া কংগ্রেসের কর্মতালিকা অনুসরণ করিতে আহ্বান করেন। তখন আমার 13 বৎসরের আইন ব্যবসা। আমি ওই আহ্বানে সাড়া না দিয়া পারিলাম না। আমি চিরদিনের জন্য ওকালতি পরিত্যাগ করিয়া সর্বসময়ের কর্মী হিসাবে আন্দোলনে যোগদান করিলাম।
আচ্ছা সুরেনবাবু, 1925 সালের বাংলার প্রাদেশিক রাষ্ট্রীয় সম্মেলনের অধিবেশনে ফরিদপুর বসেছিল, মহাত্মা গান্ধী ওই সম্মেলনে উপস্থিত ছিলেন, আপনি অভ্যর্থনা সমিতির সভাপতি ছিলেন, বলুন না ওই সম্মেলনীতে উল্লেখযোগ্য কি কি ঘটনা ঘটেছিল?
বঙ্গীয় প্রাদেশিক রাষ্ট্রীয় সম্মেলনের 1925 সালের অধিবেশন আমরা ফরিদপুরে আহ্বান করি। 2 ও 3 মে উহার অধিবেশন বসে। ফরিদপুরের ওই অধিবেশন বাংলার ও ভারতের রাষ্ট্রীয় ইতিহাসে চিরস্মরণীয়। পৃথিবীর বর্তমান যুগে সর্বশ্রেষ্ঠ মানব মহাত্মা গান্ধী সভায় উপস্থিত হইয়াছেন। ভারতের শ্রেষ্ঠ নেতা দেশবন্ধু দাস মহাশয় সভাপতির আসন গ্রহণ করিয়াছেন। ভারতের বহু দেশপূজ্য নেতা সভায় যোগদান করিয়াছেন। অভ্যর্থনা সমিতির সভাপতি হিসাবে আমার সম্মেলনের সভাপতির বক্তৃতা পঠিত হইবার পর সভার কার্য পরের দিনের জন্য স্থগিত থাকে। বিষয় নির্বাচনী সভার বৈঠক ওই দিনই সন্ধ্যায় বসিবে স্থিরীকৃত হয়। সভা ভঙ্গ হলে মহাত্মাজি আমার বাড়িতে যেয়ে বিশ্রাম করেন, সেই কারণে আমি বিষয় নির্বাচনী সভায় যোগদান করিতে পারিনি। রাত্রি প্রায় দ্বিপ্রহরের সময় দেশবন্ধু দাস বিষয় নির্বাচনী সভা হইতে ফিরিবার পথে আমার বাড়ির সম্মুখে গাড়ি থামাইয়া আমাকে ডাকিয়া পাঠান। আমি তাহার গাড়ির সম্মুখে উপস্থিত হলে তিনি আমার হাতে এক টুকরো কাগজ দেন। উহাতে লেখা ছিল, আমি সভাপতিত্ব পরিত্যাগ করিলাম সিআর দাস। ওই কাগজটুকু দিয়া বলিলেন, তোমরা আগামীকাল অন্য সভাপতি নির্বাচন করিও। তাহার মলিন মুখ দেখিয়া এবং ওই কথা শুনিয়া আমি হতবুদ্ধি হয়ে পড়ি। পরে অতি প্রত্যুষে দেশবন্ধু আমার বাড়িতে এসে উপস্থিত হন। দেশবন্ধুর মুখের দিকে চাহিয়া মহাত্মাজি যেন দুঃখ অনুভব করিলেন এবং দেশবন্ধুর পৃষ্ঠ দেশে হাত বলিয়া স্নস্বরে বলিলেন, দাস আপনাকে খুব ব্যথিত মনে হইতেছে, কি ঘটিয়াছে বলুন তো। দেশবন্ধুর দুই চক্ষু হইতে দুই ধারায় নির্গত জলে তাহার গণ্ডদেশ ভিজিয়া গেল। তিনি চক্ষুর জল মুছিয়া আত্মস্বরে বলিলেন, মহাত্মাজি আমার জীবনের উচ্চাকাঙ্ক্ষা নির্মূল হইয়াছে। আমি গতকাল বিষয় নির্বাচনী সভায় সম্মানপ্রদ সহযোগিতার প্রস্তাব উপস্থিত করিয়াছিলাম, কিন্তু ওই সভা তাহা নাকচ করিয়া দিয়াছে। আমি কেন ওই প্রস্তাব এই সভায় পাশ করিতে চাই তাহা বলিতেছি। আমি যখন আপনার অহিংস অসহযোগ আন্দোলনে যোগদান করি তখন আশা করিয়াছিলাম যে আপনার নেতৃত্বে আমরা ওই আন্দোলন চালাইতে থাকিলে ব্রিটিশ গভর্নমেন্ট পূর্ণ স্বাধীনতা না দিল পর্যাপ্ত রিফর্মস দিতে বাধ্য হইবে, যাহা কার্যে পরিণত করিয়া আমরা পূর্ণ স্বাধীনতার যুদ্ধে অনেকখানি এগিয়ে যাইতে পারিব। কিন্তু আপনি ওই আন্দোলন প্রত্যাহার করিয়াছেন, সেই কারণে দেশে উদ্দীপনা রক্ষার জন্য আমরা কাউন্সিলে প্রবেশ করিয়া দ্বৈত শাসনের কাঠামো ভগ্ন করিবার নীতি অবলম্বন করিলাম। আমরা প্রায় সকল প্রদেশেই দ্বৈত শাসনের কাঠা ভগ্ন করিয়াছি। আমাদের ঐসব সফলতায় ব্রিটিশ গভর্নমেন্ট পরাজিত হইয়াছে মনে করিয়াছে। তাই লর্ড বার্কিনহেড প্রস্তাব দিয়াছেন যে আমরা যদি দ্বৈত শাসন ভগ্ন করি বা নীতি প্রত্যাহার করি তো ব্রিটিশ গভর্নমেন্ট আমাদের কংগ্রেসকে পর্যাপ্ত পরিমাণ রিফর্মস প্রদান করিবে, যাহা কাজে পরিণত করিয়া আমরা জনসাধারণের অনেক সমস্যার সমাধান করিতে পারিব। আমাদের স্বরাজ্য পার্টি প্রস্তাবিত রিফর্মসের বিনিময়ে উক্ত নীতি প্রত্যাহার করিতে সম্মত হইয়াছেন। আমি তাড়াতাড়ি করিয়া ওই নীতি প্রত্যাহারের বিষয়ে ঘোষণা করিবার উদ্দেশ্যে এই সম্মেলনীতে আপনার সমক্ষে এবং আপনার অনুমোদনে উপযুক্ত রেজুলেশন পাশ করিতে চাহিয়াছিলাম। আমি কেন পর্যাপ্ত রিফর্ম চাই তাহা এখন বলিতেছি। আপনি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করায় কংগ্রেসের শেষ অস্ত্র রহিয়াছে জনসাধারণের আইন অমান্য। জনসাধারণ দ্বারা আইন অমান্য করাইতে হইলে কংগ্রেসের সহিত তাহাদের পূর্ণ সক্রিয় সহযোগিতা যেমন আবশ্যক, তেমন আবশ্যক ব্রিটিশ গভর্নমেন্ট যতই অত্যাচার করুক তাহার সম্মুখীন হইয়া তা সম্মুখীন হইবার জন্য তাহাদের দৃঢ় সংকল্প। এই জন্য প্রয়োজন আপনার কংগ্রেসের নেতৃত্বরূপে তাহাদের সম্পূর্ণ আস্থা। আমরা তাহারা রাজনৈতিক বলি বোঝে না, তাহারা চায় অন্নবস্ত্র। আপনার কংগ্রেস তাহাদিগকে অন্নবস্ত্র দিতে পারে না। আমরা যদি পর্যাপ্ত রিফর্মস পাই তবে তাহা কার্যে পরিণত করিয়া জনসাধারণের অন্নবস্ত্রের সমাধান করিতে পারিব। তৎপর তাহাদিগকে বলিব যে আমরা তোমাদের জন্য এতটা করিতে পারিয়াছি, দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত আর কিছু করিতে পারিতেছি না। সুতরাং তোমরা বিদেশি শাসকগণকে তাড়াইয়ে দেওয়ার জন্য কংগ্রেসের আন্দোলনে যোগদান করো, কেবলমাত্র তখনই তাহারা কংগ্রেসকে অনুসরণ করিবে এইরূপ আশা করিতে পারি। মহাত্মাজি মনোযোগের সহিত দেশবন্ধুর যুক্তিপূর্ণ বাক্য শুনিয়া বললেন, দাস আপনি শান্ত হন, আপনার প্রস্তাব আমি সম্মেলনের সভার দ্বারা গ্রহণ করিবার ব্যবস্থা করিতেছি। এইরূপ বলিয়া মহাত্মাজি আমাকে বিষয় নির্বাচনী সভার সভ্যদিগকে তাহার নিকটে উপস্থিত করিতে বলিলেন। তাহারা সকলে আসিলে মহাত্মাজি তাহাদিগকে সম্বোধন করিয়া বলিলেন যে আপনাদিগকে কয়েকটি প্রশ্ন করিব, শুধু হা বা না উত্তর চাই, কোনো যুক্তি আমি শুনিব না। আমার প্রথম প্রশ্ন, আপনারা কি বুঝিতে পারেন যে আপনারা দেশের স্বাধীনতার যুদ্ধের সৈনিক এবং আপনারা এখন যুদ্ধক্ষেত্রেই আছেন, বলুন হা বা না। সকলেই বলিলেন হা। আমার দ্বিতীয় প্রশ্ন, আপনারা কি স্বীকার করেন যে এই যুদ্ধে বাংলাদেশে সর্বাধিক নায়ক হইতেছেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, বলুন হা বা না। সকলেই বলিলেন হা। আমার তৃতীয় প্রশ্ন, আপনারা কি স্বীকার করেন যে সৈনিক যতক্ষণ যুদ্ধক্ষেত্রে থাকে ততক্ষণ সর্বাধিক নায়কের আদেশ পালন করা তাহার পক্ষে একান্ত কর্তব্য, বলুন হা বা না। সকলেই বলিলেন হা। এইক্ষণ আমি আপনাদিগকে অনুরোধ করিতেছি, আপনারা বারো ঘটিকার পূর্বে বিষয় নির্বাচনী সভায় উপস্থিত হইয়া দেশবন্ধুর উত্থাপিত প্রস্তাব গ্রহণ করুন। আমি আরও বলিতেছি যে যদি আপনারা ওইরূপ কার্য না করেন তবে আমি আজ সম্মেলনের সভায় সভাপতিত্ব করিয়া সভার দ্বারা উহা গ্রহণ করাইব। ইহার পরে সভ্যগণ বিষয় নির্বাচনী সভায় উপস্থিত হইয়া দেশবন্ধুর প্রস্তাব গ্রহণ করেন। তৎপরে সম্মেলনের সভায় প্রস্তাব গৃহীত হয়। দুর্ভাগ্যক্রমে এক মাস চোদ্দ দিন পরে 1925 সালের 16 জুন তারিখে দেশবন্ধু চিত্তরঞ্জন দেহত্যাগ করিলে ব্রিটিশ গভর্নমেন্ট রিফর্মস দেওয়ার প্রস্তাব প্রত্যাহার করেন। মহাত্মাজি দেশবন্ধুকে যে কতখানি ভালোবাসিতেন তাহা পরিচয় দেওয়ার জন্য আমি মহাত্মাজির উপরোক্ত কথাগুলি বিস্তার করিয়া বলিলাম। আমি দৃঢ়তার সহিত বলিতে পারি যে মহাত্মাজি সর্বদা স্মরণে রাখিতেন যে দেশবন্ধুর সাহস, দেশবন্ধুর মহান আত্মত্যাগের জন্যই তাহার আন্দোলন কার্যকরী হইয়াছিল। প্রকৃতপক্ষে দেশবন্ধু ছিলেন মহাত্মাজির নিকট সেইরূপ যেরূপ ছিলেন স্বামী বিবেকানন্দ পরমহংস রামকৃষ্ণ দেবের নিকট।
আচ্ছা সুনীলবাবু, আমার মনে পড়ে যে মহাত্মা গান্ধী মাদারীপুর গিয়েছিলেন এবং সুতা কাটার প্রদর্শনীতে উপস্থিত হয়েছিলেন। আচ্ছা বলুন না, সেখানে উল্লেখযোগ্য কী কী ঘটনা হয়েছিল?
1925 সালে 12-13 জুন তারিখে মহাত্মাজি আমার জন্ম কর্মস্থল মাদারীপুরে আগমন করেন। তিনি সন্ধ্যার পর দুটি মিটিংয়ে যোগদান করেন, একটি মহিলা সভা অপরটি সাধারণ সভা। মহিলা সভায় আমার স্ত্রী মহাত্মাজিকে স্বাগত জানিয়া অভিনন্দন পত্র পাঠ করিতেছিলেন। আমি তাহার নিকট একটি ল্যান্টার্ন ধরিয়াছিলাম। আমার ধরাটা ঠিক হইতেছে না দেখিয়া মহাত্মাজি আমার হাত হইতে ল্যান্টার্নটি এক প্রকার কাড়িয়া লইয়াই নিজেই উহা আমার স্ত্রীর নিকট ধরিলেন। তাহাতে সভাস্থ সকলে হর্ষধ্বনি করিয়াছিল। এই সভায় প্রায় 200 চরকায় মহিলারা সুতা কাটিতেছিল, তন্মধ্যে কয়েকটি ছিল পতিতা রমণী। মহাত্মাজি তাহা জানিতে পারিয়া তাহার ভাষণ দেওয়ার কালে স্বেচ্ছাসেবকগণকে সম্বোধন করিয়া বলিয়াছিলেন, আপনারা এই পতিতা নারী দিগকে রক্ষা করিবার কার্যভার গ্রহণ করুন। আপনারা পতিতা রমণীগণকে উদ্ধার করিবার জন্য একটি মহিলা স্বেচ্ছাসেবিকা দল গঠন করুন এবং ওই দলের মাধ্যমে রক্ষার কার্য আরম্ভ করুন। আপনারা অভিনন্দন পত্রে বলিয়াছেন যে মাদারীপুর গভর্নমেন্টের চক্ষে বিদ্রোহীদের প্রধান কেন্দ্র, ভালো কথা। পতিতা রমণীগণকে উদ্ধার করিতে হইল ভারতীয় মহিলাগণের পক্ষে পাপের বিরুদ্ধে বিদ্রোহ করিবার প্রবৃত্তি সৃষ্টি করিতে হইবে। আপনারা মাদারীপুর সেই বিদ্রোহের ভিত্তি স্থাপন হোক, ইহা আমি প্রার্থনা করি। আমার স্ত্রী তাহার নিজের ও আমার সন্তানগণের হাতে কাটা সুতার দ্বারা মহাত্মাজি ব্যবহারের জন্য নিজেই একখানা কাপড় বুনিয়ে রাখিয়াছিলেন। এই ওই দিন আমার স্ত্রী মহাত্মাজিকে সেই কাপড়খানা দিয়া প্রণাম করিলে মহাত্মাজি সন্তোষ প্রকাশ করিয়া বলিয়াছিলেন যে আমি আরও বেশি সন্তুষ্ট হইয়াছি যে একজন স্বরাজিষ্ট্রীর স্ত্রীর হাত হইতে এরূপ একটি জিনিস পাইলাম।
আচ্ছা সুরেনবাবু, স্বরাজ আমাদের জন্মগত অধিকার, এই কথাটা তো আমরা ব্রিটিশ রাজের বিরুদ্ধে তখন বলেই এসেছি। আমার মনে পড়ে আপনি 1927 সালের ডিসেম্বর মাসে মাদ্রাজে অনুষ্ঠিত কংগ্রেসের অধিবেশনে উপস্থিত ছিলেন। আচ্ছা বলুন তো, তখন কংগ্রেস ক্রিডের বিষয়ে জওহরলালজির সঙ্গে মহাত্মাজির কি কথা হয়েছিল?
1927 সালের ডিসেম্বর মাসে মাদ্রাজ শহরে ভারতের জাতীয় কংগ্রেসের যে অধিবেশন হয়, তাহার প্রথম দিবসে প্রাতঃকালে আমি সস্ত্রীক মহাত্মাজির দর্শন লাভের জন্য তাহার আবাসস্থল যাই এবং সেই ঘরে, যেই ঘরে বসিয়া মহাত্মাজি সুতা কাটিতেছিলেন সেইখানে বসিয়া থাকি। এমন সময় পণ্ডিত জওহরলাল নেহরু তথায় উপস্থিত হন এবং বলেন, বাবুজি, আমি আজ বিষয় নির্বাচনী সভায় কংগ্রেসকে সংশোধন করবার জন্য একটি প্রস্তাব উপস্থিত করিতে ইচ্ছা করি, তোর জন্য আপনার অনুমতি চাই। মহাত্মাজি জিজ্ঞাসা করেন যে সংশোধনটি কিরূপ। নেহরুজি বলেন, ক্রিডের মধ্যে স্বরাজ কথাটির পরিবর্তে পূর্ণ স্বাধীনতায় দুটি কথা বসাইতে চাই। মহাত্মাজি আশ্চর্যজনিত হইয়া জিজ্ঞাসা করেন, কেন? নেহরুজি বলেন, বাপুজি, আমি কিছুদিন হলো ইউরোপ পরিভ্রমণ করিয়া আসিয়াছি। আমি যেখানে গিয়াছি সেইখানে বিশিষ্ট লোকেরা আমাকে জিজ্ঞাসা করিয়াছেন যে তোমাদের কংগ্রেসের উদ্দেশ্য কি। আমি যাহাকে উত্তরে বলিয়াছি যে কংগ্রেসের উদ্দেশ্য স্বরাজ লাভ, তিনি উপহাস করিয়া আমাকে বলিয়াছেন, তোমাদের স্বরাজ কি তাহা আমরা বুঝিতে পারি না, হয় বলো পূর্ণ স্বাধীনতা, না হয় কিছুই বলিও না। সেই কারণে আমি বাহিরের পৃথিবীর লোক দিয়েকে জানাইতে চাই যে আমাদের কংগ্রেসের উদ্দেশ্য পূর্ণ স্বাধীনতা লাভ করা। মহাত্মাজি উত্তরে বলেন, আমার জীবন থাকিতে আমি আপনার ওই প্রস্তাবের সাথী হইতে পারি না। আমি ভারতের প্রত্যেক নরনারীর জন্য স্বরাজ চাই, আমিও পূর্ণ স্বাধীনতা চাই, কিন্তু তাহা স্বরাজ লাভের উপায় স্বরূপে চাই, লক্ষ্য স্বরূপে নহে। আপনি ইচ্ছা করিলে কংগ্রেসের পূর্ণ স্বাধীনতার দাবিতে পৃথক প্রস্তাব উত্থাপন করিতে পারেন, আমি তাহা সমর্থন করিব। নেহরুজি মহাত্মাজির কথা মানিয়া লেনেন।
আচ্ছা সুরেনবাবু, আমার মনে পড়ে আপনি 1945 সালে সোদপুর আশ্রমে মহাত্মাজির সঙ্গে দেখা করে তার সঙ্গে খাদ্য নিয়ন্ত্রণ নীতি সম্বন্ধে আলোচনা করেছিলেন। আচ্ছা বলুন না, খাদ্য নিয়ন্ত্রণ সম্বন্ধে মহাত্মাজির মতবাদ কিরূপ ছিল?
1945 সালে মহাত্মাজি যখন আমাদের শ্রদ্ধ বন্ধু শ্রীযুক্ত সতীশচন্দ্র দাশগুপ্তের সোদপুর আশ্রমে অবস্থান করিতেছিলেন, তখন আমি মহাত্মাজিকে লিখিয়া জানাইয়াছিলাম যে বাংলাদেশের জনসাধারণ খাদ্য গভর্নমেন্টের খাদ্য নিয়ন্ত্রণের ব্যবস্থার জন্য নানারূপ দুঃখ কষ্ট ভোগ করিতেছে। তিনি যেন গভর্নরের সহিত দেখা হওয়ার সময় ওইরূপ নিয়ন্ত্রণ প্রত্যাহারের কথা উল্লেখ করেন। সতীশবাবু আমাকে লিখেন যে আমি যেন সোদপুর আশ্রমে যাই, মহাত্মাজির সহিত এই বিষয়ে আলোচনা করি। তদনুসারে আমি সোদপুর আশ্রমে যাই ও মহাত্মাজির সহিত ওই বিষয়ে আলোচনা করি। মহাত্মাজি খাদ্য নিরূপণ প্রত্যাহার করার পক্ষে মত প্রকাশ করিলেন এবং গভর্নরের সহিত সাক্ষাৎকালে তিনি ওই উহা প্রত্যাহারের প্রস্তাব করেন, কিন্তু গভর্নর তাহা গ্রহণ করেন নাই। পরে দেশ স্বাধীন হওয়ার পর মহাত্মাজি সর্দার বল্লভভাই প্যাটেলকে খাদ্য নিয়ন্ত্রণের নীতি প্রত্যাহার করিতে উপদেশ দেন। সর্দারজি উত্তরে বলেন যে ওই নীতি প্রত্যাহার করিলে দরিদ্র জনসাধারণের খুব কষ্ট হইবে। মহাত্মাজি তদুত্তরে বলেন যে দরিদ্র জনসাধারণই উহা প্রত্যাহারের দাবি করিতেছে। তখন সর্দারজি বলেন যে দরিদ্র জনসাধারণ ভুল করিতেছে। তদুত্তরে মহাত্মাজি দৃঢ়তার সহিত বলেন যে দরিদ্র সাধারণকে ভুল করিবার স্বাধীনতা দেওয়া হোক। পরিশেষে খাদ্য নিয়ন্ত্রণ নীতি প্রত্যাহৃত হইয়াছিল।